গতদিন আমরা এই সুমহান গ্রন্থের অতি চরিত্র শ্রবণ করেছি। তার মধ্যে যেমন সেই দুর্বাসা ঋষির কোপ থেকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাদের রক্ষা করেছিলেন পাণ্ডবগণকে, তারই পরবর্তী অংশ আজ দুষ্ট জয়দ্রথ দ্রৌপদীকে হরণ করবে সেই বিষয়ে আমরা শ্রবণ করতে চলেছি। বৈশম্পায়ন মহামুনি তিনি বললেন, হে জনমেজয়, কোনো এক সময়ের কথা, একবার পাণ্ডবরা তারা কি করেছে, মানে দ্রৌপদীকে একলা রেখে তারা সাধু সন্তদের আহার যোগানোর জন্য তারা পাঁচ ভাই বনপ্রদেশে গমন করেছিল। আর ঠিক সে সময় সিন্ধু দেশের রাজা বৃদ্ধ ক্ষত্রের পুত্র জয়দ্রথ, সেই আদবুড়ো বয়সেও, মানে বিবাহ হয়েছে তারপরেও আবার বিবাহ করার জন্য তিনি শাল্য দেশে যাচ্ছিলেন। তিনি বহুমূল্য রাজসিক রাজপোশাকে সুসজ্জিত হয়ে চলছিলেন। এর মধ্যে তারা যখন সেই কাম্বক বনের ভিতর দিয়ে রথের ঘর ঘর শব্দে যখন চলছিল, তখন তাদের, মানে পাণ্ডবদের প্রিয় পত্নী দ্রৌপদী সেখানে দাঁড়িয়েছিলেন তাদের সেই আশ্রমে। তিনি দাঁড়িয়ে আছেন একটি কদম্ব বৃক্ষের ডাল ধরে, আর তার রূপ তার জ্যোতিতে যেন সেই বন একেবারে আলোকিত করে রেখেছিল। তা দুষ্ট জয়দ্রথ সেই অনিন্দ্য সুন্দরীকে দিকে দেখে নানা প্রকার কুভাবনা মনের মধ্যে পোষণ করছিল। সে ভাবল, এই সুন্দরী কে, বোধ হয় কোনো অপ্সরা, না কোন দেবকন্যা, অথবা বোধ হয় কোনো অসুরদের কন্যা বা ভগবানের কোনো মায়া হবে। তাই সিন্ধুরাজ দুষ্ট জয়দ্রথ তাকে দেখে কুচিন্তায় উদ্বেলিত হয়ে সে কামাসক্ত হয়ে উঠ। তখন তার সঙ্গী রাজা কৌটিকাৎস্যকে বললেন, হে কৌটিক, তুমি গিয়ে এই সুন্দরীর কে কে, তার পতি কে, তার মাতা পিতা ইত্যাদি খবর নিয়ে এসো। রাজা কৌটিক গিয়ে দ্রৌপদীকে জিজ্ঞাসা করছে, হে দেবী, কে তুমি, আর এই বনকে আলো করে তুমি এখানে একা এই নির্জন কণ্টকময় স্থানে কি করছো তুমি, আর তুমি কি কোনো দেবকন্যা বা নাগকন্যা বা ভগবানের মায়া, তোমার রূপ এত সুন্দরী যে আমরা সকলেই মোহিত হয়ে যাচ্ছি, কে তুমি। তা যেমন ব্যাঘ্রিণীর সঙ্গে কথা বলে শৃগাল, ব্যাঘ্র যখন না থাকে দূরের থেকে তার সঙ্গে কথা বলে, তা সেই কৌটিক যখন দ্রৌপদীর কাছে গেল তার অবস্থা ঠিক তদ্বৎ। অনেক কিছু জিজ্ঞাসা করার পরে তিনি বললেন যে আমার পরিচয় হচ্ছে, রাজা বলছেন যে আমি রাজা সুরথের পুত্র, লোকে আমাকে কৌটিকাৎস্য বলে। সৌবুর দেশের দ্বাদশ রাজকুমারের হাতে ধ্বজা নিয়ে যার রথ অনুসরণ করেন, ঠিক সে সময় 6,000 হাতি, ঘোড়া, পালকি, পদাতিক ইত্যাদি ইত্যাদি সেনাযুক্ত হয়ে সেই সৌবীর নরেশ জয়দ্রথ সেখানে দাঁড়িয়ে আছে। তা তিনি আমাকে পাঠিয়েছেন আপনার সম্পর্কে জানার জন্য, কে আপনি, আপনার পরিচয় দিন, আমি তো আপনার আমার পরিচয় দান করলাম। কৌটিকাৎস্যের প্রশ্ন শ্রবণ করে দ্রৌপদী ধীরে ধীরে তার দিকে, মানে তাকালেন, তারপর সেই কদম্বের যে ডালটি ধারণ করেছিলেন সেটা ছেড়ে তিনি গায়ে রেশমি বস্ত্রটি জড়িয়ে তারপরে তার দৃষ্টি নিম্নদিকে করে কৌটিকৎসকে বললেন, রাজকুমার, আমি আমার বুদ্ধিতে ভেবে দেখলাম যে আমার ন্যায় কোনো নারীর এই নির্জন স্থানে কোনো পুরুষের সঙ্গে কথা বলা অনুচিত, কিন্তু এখানে তো আর কেউ নেই, আমার পতিরা পাণ্ডবগণ তারা সাধুদের আহারের জন্য বনপ্রদেশে গমন করেছেন, অতএব এখন আমাকে বাধ্যতামূলকভাবে কথা বলতে হচ্ছে। আমি একজন পাতিব্রত পালনকারী নারী, আমি একলা এ বনে এখন আছি, আর তুমি যে সেই রাজা সুরথের পুত্র কৌটিকৎস আমি এ কথা জানি, কিন্তু তুমি আমার বংশের পরিচয় শ্রবণ করো। আমি দ্রুপদের কন্যা, আমার নাম কৃষ্ণা, আমি 5 পাণ্ডবকে বিবাহ করেছি। অবশ্য সে কথা তুমি শুনে থাকবে, ত্রিলোকে সকলেই জানে। তা সেই পাণ্ডবরা এখন তো বনপ্রদেশে গিয়েছেন, তা আপনারা আমাদের আতিথ্য স্বীকার করুন। আমার পতি ধর্মরাজ তিনি অতিথিদের সেবা করতে খুব পছন্দ করেন এবং ভালোবাসেন, তা আপনারা আমাদের আতিথ্য স্বীকার করুন। দ্রৌপদী এই কথা বলে সে তার সেই পর্ণ কুটিরটিতে প্রবেশ করল, আর সেই কৌটিকৎস দুষ্ট ভাবাপন্ন যে জয়দ্রথ তাকে গিয়ে সব বৃত্তান্ত জানাল। সে দুষ্ট তখন চিন্তা করল, তাহলে দ্রৌপদী এখন অসহায় অবস্থায় একা আছে, অতএব এই তো সুযোগ। তার 6টি ভাই দস্যুপ্রায় তাদেরকে নিয়ে তারা সেই আশ্রমের মধ্যে প্রবেশ করল, আর দ্রৌপদী যেখানে মানে যে ভেতরে প্রবেশ করেছেন এই দুষ্ট জয়দ্রথ তার ভেতরে প্রবেশ করেছে। প্রবেশ করে সে বলছে যে, সুন্দরী তুমি ভালো আছো তো? তোমার স্বামীরা সুস্থ আছেন এবং যাদের তুমি কুশল কামনা করো তারা সব কুশলে আছেন তো? দেখুন দুষ্টগণ মিষ্টি মিষ্টি কথা বলে। আর দ্রৌপদী বললেন, হে রাজকুমার, তুমি নিজে কুশলে আছো তো? তোমার রাজ্য সম্পদ সেনারা সব কুশলে আছে তো? আমার পতিগণ কুরুবংশীয় রাজা যুধিষ্ঠিরাদি পঞ্চ পাণ্ডবরা সকলে কুশলে আছে। তা দ্রৌপদী অতিথি সৎকারের জন্য তাদের পা ধোয়ার জল আসন ইত্যাদি দিলেন। একদিকে সম্পর্ক আছে, এই দুষ্ট জয়দ্রথ তাদের সঙ্গে কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে এই, সেই অন্ধ ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর পুত্রী যে দুঃশলা মানে কন্যা দুঃশলা তাকে এই দুষ্ট জয়দ্রথকে দিয়েছিল, মানে জয়দ্রথ হচ্ছে সেই দুঃশলার স্বামী, তাহলে তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে। তা সেই সূত্রে জয়দ্রথ আরো বলছে যে, আমি তো ভালো আছি, তুমি আমাদের জন্য যে সমস্ত আহারের ব্যবস্থা নিচ্ছ এ সমস্ত আর প্রয়োজন হবে না, বরঞ্চ তুমি এক কাজ করো, এই পাণ্ডবগণ তারা এখন নিঃস্ব ভিখারী, তারা তো এই বনে বনে ঘুরে বেড়ায়, আর তুমি যতই তাদের সেবা করো না কেন তোমাকে সেই দুঃখ জ্বালাই ভোগ করতে হবে। অতএব হে সুন্দরী, আমি হলাম সমস্ত সিন্ধু এবং সৌবির দেশের রাজা, তুমি আমাকে ভজনা করো, তুমি আমার পত্নী হও, তাহলে তুমি আমার পাটরানী হয়ে মহা ভোগৈশ্বর্য ভোগ করতে পারবে। এই কথা শ্রবণ করে দ্রৌপদী একেবারে কেঁপে উঠল, কি সর্বনাশ, এ আমার সম্পর্ক আমার ননদের স্বামী সে কিনা আমাকে এই রকম কথা বলল, কেঁপে উঠল একেবারে। তারপরে ভ্রু কুঞ্চিত করে ক্রোধান্বিতা হয়ে বলছেন যে অনেক কড়া কথা বললেন, বললেন খবরদার আর কখনো এমন ধরনের ভাষা মুখে আনবে না, তোমার লজ্জা হওয়া উচিত। আমার পতিগণ মহাযশস্বী সর্বদা ধর্মে অবস্থান করে, যুদ্ধে যক্ষ এবং রাক্ষসদের সম্মুখীন হতে পারেন, এইরূপ মহারথী বীরদের সম্পর্কে এবং কুকথা বলতে তোমার লজ্জা করল না? ছি, আরে মূর্খ, বাঁশ কলা এবং নরকুল তারা ফল দেওয়ার পরে নিজেরা মারা যায়, তা তুমি তোমার সেই সময় মৃত্যুর জন্য আমাকে অপহরণ করতে চাইছ? জয়দ্রথ বলছে, কৃষ্ণা আমি সব জানি, আর আমি ভালোভাবে জানি যে তোমার পতি রাজপুত্র পাণ্ডবরা কেমন। এখন তাদের বিভীষিকা দেখিয়ে আমাকে ভয় পাওয়াতে পারবে না। আরে তারা বনের কন্দমূল খেয়ে ভালো করে খেতেও পারে না, তাদের সেই নির্বল ব্যক্তিদের পরাক্রম আমাকে কি অবগত করিয়ে ভয় দেখাতে চাইছো? তোমার সামনে এখন দুটি মাত্র রাস্তা, হয় সোজা গিয়ে আমার রথে বসো, আর তা না হয় সেই পাণ্ডবদের হত্যা করে আমি তোমাকে হরণ করে নিয়ে চলে যাব। আর সৌবীররা জয়দ্রথের কাছে মানে হাত জোড়ে সে বারবার প্রার্থনা করছে যে তুমি এমন করো না, এর পরিণাম বড় ভয়ঙ্কর হবে। দ্রৌপদী আরো বলছে, আমার বল শক্তি এবং আমার নিজের উপর পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সৌবীর রাজের দৃষ্টিতে আমাকে দুর্বল বলে মনে হচ্ছে। তুমি আমাকে বা আমাদের অনেক দুর্বল বলে ভাবছ, কিন্তু তা নয়। আর জয়দ্রথের এই কথা শুনে সে আরো ক্রোধিত হয়ে বলছেন যে তুই তো একটা সাধারণ নর, তোর মনের মধ্যে এই যে মানে পাপ এসে জন্ম নিয়েছে, তোর এই পাপের শাস্তি অতি অবশ্যই ভোগ করতে হবে। সাক্ষাৎ দেবরাজ ইন্দ্রও যদি এসে আমার সঙ্গে অভদ্র ব্যবহার করে, তথাপি আমার পতিগণ তাকে শাস্তি দেওয়ার মতন শক্তি রাখে, আর তুই তো একজন সাধারণ নর রে। আর আমার যে সমস্ত স্বামী, তারা যখন শত্রুদের মধ্যে আক্রমণ করে, তারা কম্পমান হয়ে তারা সেই যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যায়। আর আগুন যেমন তৃণকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনভাবে তোদেরও ভস্ম করে দেবেন। আর যখন তুই গাণ্ডীব ধনুষ এবং নিক্ষিপ্ত বাণগুলি ছুটে আসতে দেখবি, তখন তুইও পথ খুঁজে পাবি না। এইভাবে অনেক কথা বলছে। ধনুর্ধারী অর্জুন যখন সেই বাণ পরিত্যাগ করবে, তখন তুই তার সামনে দাঁড়াতে পারবি না। আর আমার পতি ভীমসেন, সে যখন গদা উত্তোলন করে তোর দিকে ছুটবে, তখন তুই যে পথই খুঁজে পাবি না, পথ হারিয়ে ফেলবি। এখনো সময় আছে, যা সেই পিঁপড়ের যখন পাখা হয় সে অগ্নিতে যেমন ঝম্প প্রদান করে নিজেই বিনষ্ট হয়, তোরও সেই দশারে। আমি এখনো তোকে বলছি যে তুই এখনো এই কু অভিপ্রায় ত্যাগ কর। তুই অত্যন্ত নৃশংস, এবং তুই যে তোর মনটা যে পাপে পরিপূর্ণ, এ আমি পূর্ব থেকেই জানি। এবারে দেখতে দেখতে তার সৈন্য সামন্তগণ দ্রৌপদীকে ধরার চেষ্টা করছে, আর এই দুষ্ট জয়দ্রথ সেই দ্রৌপদীর শাড়ির আঁচল ধরে টানতে আরম্ভ করল। এবারে দ্রৌপদী সে এমনভাবে ক্রোধিত হয়েছে যে জয়দ্রথকে এমন ধাক্কা মারল যে শিকড়বিহীন যে বৃক্ষ যেমন আপনা আপনি পড়ে যায়, সে তৎক্ষণাৎ মাটিতে পড়ে লুটাতে থাকে। এবারে সে আবার উঠে জোরপূর্বক জয়দ্রথ তাকে ধরতে গেল। এবারে দ্রৌপদী ধমক দিয়ে আবার বলছেন, আমার গায়ে হাত দেবে না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তা বলছেন, আরে কিসের সর্বনাশ? এবার জোর করে ধরে তার শাড়ির আঁচল ধরে টানতে টানতে জয়দ্রথ সেই তার রথে তুলে অতি দ্রুতগতিতে এবার ছোটা আরম্ভ করল, মানে রথ ছুটে চলেছে। ঋষি ধম্ম কিয়ৎ দূরে ছিল, তিনি এসে বললেন, হে জয়দ্রথ, তুমি এ ভালো কাজ করছো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। করতে করতে সেই সৈন্য সামন্তের পেছনে ছুটলেন এই ঋষি ধম্ম। আর ধম্মর কথা তারা কিছুই মনেই করল না। ধম্ম আরো ছুটে ছুটে যেতে যেতে বলছেন যে, হে জয়দ্রথ, তুমি এর পরিণাম সহ্য করতে পারবে না, এখনো সময় আছে, তুমি কৃষ্ণাকে ছেড়ে দাও। কিন্তু সেই পাপী কামাত্মা জয়দ্রথ সেই রথে করে দ্রৌপদীকে জোর করে তুলে নিয়ে ছুটছে। আর অপরদিকে ধম্ম, তিনি ছুটতে ছুটতে শুধু ভীমসেনকে ডাকছেন, ওহে ভীমসেন, কোথায় তুমি আছো, অতি শীঘ্র এস। কিন্তু তারা অন্যদিকে গিয়েছিলেন। বৈশম্পায়ন ঋষি মহারাজ জনমেজয়কে বলছেন, হে রাজন, পাণ্ডবগণ যখন বন থেকে আশ্রমের দিকে ফিরছিল, অকস্মাৎ এক শৃগাল উচ্চৈশ্বরে মানে জোর করে সে মানে চিৎকার করতে করতে তাদের বাঁদিক থেকে চলে গেল। ধর্মরাজ যুধিষ্ঠির অন্য ভ্রাতাদের বলছেন যে, এই যে অশুভ দিক থেকে এই প্রাণী শৃগাল আমাদের প্রদক্ষিণ করল এবং সে চিৎকার করছে, এতে একেবারে নিশ্চিত যে বোধহয় সেই কৌরবগণ এসে আমাদের উপরে কোনো অনিষ্ট করতে এসেছে। তা না হলে এমন ভীষণ উপদ্রব বা এই শৃগাল আমার বাম দিক থেকে পরিক্রমা করত না। তারা অতি সত্তরে এই কথা বলতে বলতে আশ্রমে যখন এলেন, সেখানে দ্রৌপদীর একজন দাসী সে মাটিতে পড়ে লুটিয়ে মানে গড়াগড়ি যাচ্ছে আর রোদন করছে। পাণ্ডবগণ জিজ্ঞাসা করলেন যে, কি ব্যাপার, তুমি রোদন করছো কেন? তার পূর্বেই সেই যে রথে করে তারা আসছিলেন, সেই রথের যে সারথি, তিনি অতি মানে ইন্দ্রসেন নামক যে সারথি ছিল তাদের, তিনি দ্রুত গতিতে রথকে সেখানে লাগাম লাগিয়ে থামিয়ে সেখান থেকে মানে রথের থেকে লাফিয়ে পড়ে দাসীর কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করছেন যে, ধাত্রেয়িকা, তুমি কেন ক্রন্দন করছো, কি অঘটন হয়েছে, তাড়াতাড়ি বল। তিনি বলছেন যে, দ্রৌপদীকে সেই দুষ্ট জয়দ্রথ জোরপূর্বক এখান থেকে অপহরণ করে নিয়ে চলে গেছে। দেখো দেখো, এখনো সেই সমস্ত রথের চাকার চিহ্ন এবং ঘোড়া হাতির সব চিহ্নগুলো আছে, তারা বেশি দূর যেতে পারেনি, আপনারা অতি শীঘ্র এই রথের চাকার যে চিহ্ন অনুসরণ করে আপনারা তাড়াতাড়ি দ্রৌপদীকে উদ্ধার করুন। পাণ্ডবগণ তারা ওই রথে করে অতি দ্রুততে মানে রথ চালিয়ে তাদের অনুসরণ করলেন। বেশ প্রায় ক্রোশ দুই যাওয়ার পরে দেখলেন সেখানে অনেক রাজন্যবর্গও তাদের সঙ্গে ছিল। তা সেখানে এই রথের এবং সৈন্য সামন্ত চলেছে, তার ধুলো উঠছে। আর ঋষি ধৌম্য পেছনে পেছনে ছুটতে ছুটতে বলছেন, ওহে ভীমসেন, কোথায় আছো, তুমি এসে তাড়াতাড়ি রক্ষা করো। পেছন দিকে দেখছেন পাণ্ডবগণ ঋষি ধৌম্যর থেকে সমস্ত কিছু শ্রবণ করলেন। পাণ্ডবরা বারংবার ক্রুদ্ধ সর্পের মতো নিঃশ্বাস ত্যাগ করছে, আর তারা সেই জয়দ্রথের ফৌজের যে পায়ের ঘোড়ার সব ধুলো উঠছিল সেগুলো দেখে এবং ঋষি ধৌম্যকে আশ্বস্ত করে জয়দ্রথ এবং দ্রৌপদীকেও রথে দেখলেন। আর তারা ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন। তারপর ভীম, অর্জুন, নকুল, সহদেব সকলে জয়দ্রথকে যুদ্ধে আহ্বান করলেন, বলছেন, হে মূর্খ, আয় তুই আমাদের সঙ্গে যুদ্ধ কর, তারপরে আমাদের পত্নীদের হরণ কর। তুই তো সেই একলা নারীকে পেয়ে অপহরণ করেছিস একেবারে নপুংসকের মতন, আয় আগে যুদ্ধ কর আমাদের সঙ্গে। তারা যখন ভয়ঙ্করভাবে গর্জন করছে, সে সময় অন্যান্য যে সমস্ত সৈন্য সামন্ত ছিল তারা দৌড়ে চতুর্দিকে পালিয়ে গেল। আর কিছু সৈন্যেরা তারা পাণ্ডবদের কাছে হাত জোড় করে বলছেন যে, হে মহারাজ, হে পাণ্ডবগণ, আমাদের কোনো দোষ নেই। বলছেন, ঠিক আছে, তোমরা যখন আমাদের শরণাপন্ন, তোমাদের আমরা প্রাণে মারব না। এবারে বাকি যারা ছিল তাদের সঙ্গে তো ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ। অর্জুন এমনভাবে বাণ নিক্ষেপ করছে যে একই সঙ্গে তাদের হাজার হাজার সৈন্য সেখানেই মারা যাচ্ছে। আর ভীমসেন সে অর্ধচন্দ্রাকৃতি বাণ প্রয়োগ করে মানে দেখতে দেখতে অনেক সৈন্য সামন্তকে বধ করা আরম্ভ করল। নকুল সহদেব তারাও তাদের উপরে একেবারে ঝাঁপিয়ে পড়ে প্রায় 100 মহারথীকে মারলেন, অর্জুন 500 মহারথীকে মারলেন, আর ভীমসেন ক্রোধান্বিত মানে ক্রোধে একেবারে এমনভাবে ক্রোধান্বিত হয়েছেন যে সে যাকে পাচ্ছে তার গলাটা টপটপ মানে তরোয়াল দিয়ে কেটে ফেলছে। সে সৈন্য সামন্ত যাকে পাচ্ছে, কোনো মানে রথি মহারথী তারপরে এই ঘোড়া পরিচালনা করে সারথি যাকে সামনে পাচ্ছে তাকে গলা কেটে ফেলছে তার, আর হাতি ঘোড়া যা পাচ্ছে সব গদা দিয়ে পিটিয়ে ওখানে মেরে ফেলছে। সে এক ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এবারে ত্রিগর্ত দেশের রাজা ইতিমধ্যেই মানে তার রথ থেকে নেবে আস এসে যুধিষ্ঠির মহারাজের 4 ঘোড়াকে সে বধ করল। আর যুধিষ্ঠির মহারাজ অতি দ্রুত গতিতে সেই বিশাল বড় যে সহদেবের রথ সেই সহদেবের রথে উঠে পড়ে সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। আর কৌটিকাশ্য ভীমের দিকে এগিয়ে গেলে ভীম তার ছোড়ার আঘাতে তার মাথাটা কেটে নিলেন সঙ্গে সঙ্গে। ভীম তো একেবারে আত্মাগলা হয়ে উঠেছে, যাকে পাচ্ছে তাকে একেবারে নিঃশেষ করে ফেলছেন, মানে কোনো কথা নেই সঙ্গে সঙ্গে গলা কেটে ফেলছেন। তারপরে সেখানে অন্যান্য শিবি আদি যে সমস্ত রাজা ছিল তাদেরকে প্রাণদণ্ড দিলেন, মেরে ফেললেন। আর অপরদিকে জয়দ্রথ ভয় পেয়ে দ্রৌপদীকে রথ থেকে নাবিয়ে দিয়ে সে তখন ছুটছে, মনে করছে দ্রৌপদীকে নাবিয়ে দিলে আর বোধহয় আমাকে কিছু করবে না। আর দ্রৌপদী যখন রথ থেকে নাবিয়ে দিয়েছে তখন ধৌম্য এই দ্রৌপদীকে সঙ্গে করে নিয়ে আসছে। ধর্মরাজ যুধিষ্ঠির ধৌম্য এবং নিজ পত্নী দ্রৌপদীকে তার সেই সহদেবের যে বিশাল রথ তাতে তুলে নিল। তুলে নিয়ে সেখানে অর্জুন আর ভীমসেন বলছেন যে দাদাজি আপনি সকলকে নিয়ে ফিরে যান, আমি দেখছি কি করা যায়। আর ভীম যুধিষ্ঠিরকে বললেন যে শত্রুদের প্রধান প্রধান বীর তো হত হয়েছে আর অনেকে পালিয়ে গেছে, আপনি নকুল সহদেব দ্রৌপদী এবং ধর্মাত্মা মুনি ধৌম্যকে নিয়ে আপনি আশ্রমে ফিরে যান, আপনি গিয়ে দ্রৌপদীকে শান্ত করুন, আর আমি ওই মূর্খ জয়দ্রথকে জীবিত ছাড়ব না। সে যদি পাতালেও যায় অথবা দেবরাজ ইন্দ্রও যদি তাকে মানে রক্ষা করার জন্য আসে তাহলেও আমি দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত হত্যা করব, আপনি ফিরে যান। যুধিষ্ঠির মহারাজ তিনি বললেন যে মহাবাহু ভীম, সিন্ধুরাজ জয়দ্রথ যদিও অত্যন্ত পাপাচারী ব্যক্তি তবুও তুমি আমার কথা একটু শোনো, দুঃশলা এবং যশস্বিনী গান্ধারীর কথা মনে রেখে তাকে প্রাণ দণ্ড দিও না, কারণ তার প্রাণ নাশ হলে আমাদেরই ভগিনী সে বিধবা হয়ে যাবে, অতএব তাকে প্রাণদণ্ড দিও না। বলছেন ভীমসেন মনে করছেন ঠিক আছে দাদাজি আপনি আসুন দেখা যাক কি করা যায়। আর ভীমসেন কি আর ছাড়ালো? এবারে রাজা যুধিষ্ঠির দ্রৌপদীকে নিয়ে ধৌম্য ঋষির সঙ্গে আশ্রমে এলেন। সেখানে মার্কণ্ডেয় মুনি আদি সকলেই অপেক্ষা করছেন, তারা একে অপরে দুঃখ প্রকাশ করছেন আর দুষ্ট পাপাত্মা অধার্মিক এই জয়দ্রথকে নিন্দা করছেন, ছি সে কেমন করে এই পাঞ্চালীকে হরণ করল, এ তো ভারী অন্যায়। সমস্ত ঋষিগণ দুঃখিত হয়ে সেখানে মানে কথাবার্তা বলছেন, অকস্মাৎ তাদের সেই বিশাল সহদেবের রথে করে যখন আসলেন, আসার পরে তারা সকলে আনন্দিত হলেন। তারপরে নকুল সহদেব দ্রৌপদীকে আশ্রমের একেবারে ভেতরে নিয়ে চলে গেলেন আর ধর্মরাজ যুধিষ্ঠির সেই মুনি ঋষিগণের মধ্যে বসলেন এবং মুনি ঋষিগণ শুনতে চাইলেন যে কিভাবে কি কি হলো, সমস্ত যুদ্ধের বর্ণনা করলেন। আর অপরদিকে ভীমসেন আর অর্জুন মানে খবর পেল যে জয়দ্রথ এই পথ দিয়ে ছুটে পালাচ্ছে, তখন সে রথে আছে। এবারে তারা যখন সেই মানে সারথিকে ছেড়ে নিজেরাই সেই ঘোড়ার রাস ধারণ করল। আর রাজ ধারণ করে তারা একেবারে তীরের মতো তীরের গতিতে সেই অশ্ব সকলকে ছুটিয়ে জয়দ্রথ কিন্তু অনেক দূরে চলে গিয়েছিল, প্রায় 2 ক্রোশ মানে 6 কিলোমিটার। এবারে অতি দ্রুত গতিতে অশ্ব পরিচালনা করে অর্জুন তখনও প্রায় 1 ক্রোশ দূরে আছে। অর্জুনের মধ্যে সেই যে অলৌকিক বাণ ছিল দিব্যাস্ত্র, সেই দিব্যাস্ত্র প্রয়োগ করছেন তিনি প্রায় 1 ক্রোশ পেছন থেকে, মানে 1 ক্রোশ দূরে সে আছে, না দেখে সেই বাণ নিক্ষেপ করছে। তা সেই অর্জুনের মধ্যে সেই বাণ কৌশল এখানে বর্ণনা করেছেন যে অর্জুন তাকে না দেখে সেই দূর থেকেই সেই বাণ নিক্ষেপ করে তার ঘোড়া 4টিকে তীর দিয়ে মেরে দিল। এবারে ঘোড়া যখন মারা গেল, এখন রথ অচল, রথ আর চলে না। এবারে জয়দ্রথ প্রাণ বাঁচানোর জন্য তো ছুটছিল, তখন সে বুঝতে পারল পাণ্ডব তো কাছাকাছি, তা না হলে আমার এই ঘোড়াগুলো কি করে মরল। সে তখন খালি পায়ে জঙ্গলের মধ্য দিয়ে মানে ধুতিটাকে উঁচু করে ধরে সে তখন ছুটছে, আর সে ভীষণভাবে শব্দ করছে, বাঁচাও বাঁচাও। অর্জুন পেছন থেকে বলছেন যে তুই দাঁড়া, তোকে এখনই আমি মজা দেখাচ্ছি। ভীমসেন বলছেন না, আর তুমি মারবে না, এবার আমি দেখব, তুমি আর বাণ চালাবে না, আমি দেখছি। এবারে ভীমসেনও মানে কাপড়টা একটু ছোট করে তুলে সে যখন এবার মানে অতি দ্রুততে যখন ছোটা আরম্ভ করলো, সে তো মানে একেবারে এত দ্রুত গতি যে পৃথিবী পর্যন্ত কেঁপে যাচ্ছে, আর সে গালিগালজও করছে, তুই দাঁড়া একটু দাঁড়া তুই। এবারে ছুটে গিয়ে ভীমসেন সবাগে ধাবিত হয়ে দাঁড়া দাঁড়া করতে করতে জয়দ্রথের উপর সে একেবারে লাফ দিয়ে ধরে ফেলল। লাফ দিয়ে যখন ধরে ফেলেছে তাকে তুলে প্রথমে তো আছাড় মারলো 4-5-6 বার, আছাড় মারলে হয়তো কোমর টুমর সব ভেঙে যাওয়ার মতো অবস্থা। তারপরে ভীমসেন গর্জন করছে, আর অর্জুন পেছন থেকে বলছেন যে ভীম দাদার কথা মনে রেখো, মানে যুধিষ্ঠির দাদার কথা মনে রেখো। তো বলছেন ওসব মনে আছে আমার, তুমি একটু থামো তো। এইবারে যখন বারবার তুলে আছাড় মারছে তখনও ভীমের ক্রোধ শান্ত হলো না। সে তখন ভীম তখন অত বড় বিশাল কায়, জয়দ্রথের শরীরের উপরে মানে 2 হাঁটু দিয়ে গেড়ে গলাটা চেপে ধরে এমনভাবে চেপে ধরেছে তার শরীরকে, সে ওখানে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হলেও মানে তথাপি ভীমসেনের ক্রোধ আর মিটছে না, সে তখন তার ঠ্যাং ধরে ঘোরাতে আরম্ভ করল। অর্জুন গিয়ে হাত পায়ে ধরে বলছেন যে তুমি দুঃশলার কথা একবার চিন্তা করো। তা বলছেন ওসব চিন্তা তুই কর, তুই চিন্তা করতে করতে আমার তো মাথাটাই ব্যথা করে। বলছেন এক তো যুধিষ্ঠির দাদা যা বলে তুই তো কিছু বুঝিস না, শুধু মাথাই নাড়িস, একে বাঁচিয়ে রাখা উচিত। অর্জুন একটু হেসে বলছে না দেখো কিছুই হোক, দুঃশলা আমাদের বোন, আপন বোন, অতএব সে বিধবা হয়ে যাবে, অতএব তুমি তাকে ছেড়ে দাও। তাও ক্রোধে সে একেবারে অশ্লীল শব্দ বলছে, আর তার অর্ধ চন্দ্রাকৃতি যে বাণ আছে সেটাকে বের করে তাকে মাথা নেড়া করে আরম্ভ করল। এবার মাথা নেড়া আরম্ভ করে সাধুরা তো মাথার পেছন দিকে একটা টিক্কি রাখে, তার 6 জায়গায় টিক্কি রেখেছে, বেশ এতটা এতটা গোশপথ গোবৎসের খুরের মতন 6 জায়গায় টিক্কি রেখেছে। রেখে সেখানে অর্জুন বলছে যে দাদা ভীম দাদা এবার ছেড়ে দাও, এ তো মরে গেছে। তো বলছে না না, এ পাপীরা মরে না, এ মরবে কি করে। বলছেন আচ্ছা ঠিক আছে এবার ছেড়ে দাও। বলছে না না, একে ছাড়া হবে না, একে যুধিষ্ঠির দাদার কাছে নিয়ে যাব। এবারে তাকে রাগের চোটে মানে সেই রথে যে রজ্জু ছিল দড়ি তা দিয়ে ভালো করে বেঁধে একেবারে মানে তার অবস্থা খারাপ, গলায় হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তাকে ছোট্ট মতো করে যেমন লোকে মাল নিয়ে যায় সেই রকম উঁচু করে তুলে রথের ভিতরে ছুঁড়ে ফেলে দিল। এবারে সেখান থেকে তার মাথায় 5টি টিক্কি রেখেছিলেন, 5টি টিক্কি রেখে তাকে তিরস্কার করতে করতে আর কখনো কখনো পদাঘাতও করছেন, তোর এত বড় সাহস, তুই শুধু বেঁচে গেলি, আমাদের এই ধর্মাত্মা দাদা যদি না থাকতো, আমি যদি বড় হতাম আর সব যদি আমার বিচারের অধীন থাকতো, তাহলে এই দুনিয়ায় তোদের মতো দুষ্ট আমি নিঃশেষ করে ফেলতাম। এই ভীমসেনের মাঝে মধ্যে ধর্মরাজ যুধিষ্ঠিরের উপরে মানে রাগও হতো। তিনি বলতেন, ভগবান যাতে এবার আমাকে বড় করে পাঠায়, আর আমাদের এই যুধিষ্ঠির দাদা যদি আমার মতো মানে মধ্যম পুত্র হয় তাহলে ভালো। এবারে তাকে সেই ধুলায় ধূসরিত অঙ্গ এই মাটিতে ধরে একেবারে আঁচড়ে পিছড়ে তো মেরেছেন। এবারে সেই অবস্থায় ধরে নিয়ে যুধিষ্ঠির মহারাজ মানে কাম্বক বনে ছিলেন, নিজ আশ্রমে নিয়ে গিয়ে তাকে মানে রথের থেকে নামানো আর কিছু তো একেবারে বস্তার মতো বসে আছে, আর মাথায় আবার পাঁচ জায়গায় টিক্কি রাখা, তাহলে কেমন লাগছে একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন। এবারে তাকে মানে ধরলো তো ধরলো, সেই যেমন বাঁ হাত দিয়ে ব্যাগ ধরে সেই রকম বাঁধা অবস্থায় মানে ধরে যুধিষ্ঠির মহারাজের চরণে এসে ফেলে দিল। বলছেন, দাদাজি এই আপনার কথা অনুযায়ী আমি একে প্রাণে মারিনি, আপনি এবার কি করবেন করুন, এই আপনার দাস। তখন তিনি আর কি করবেন, সেখানে ভীমসেনকে বলছেন যে ভীমসেন তাকে মুক্ত করে দাও। ভীমসেন তো ছটফট করছে, তা অর্জুন গিয়ে তার বাঁধা যে বাঁধা ছিল বন্ধন দশা করা ছিল তাকে মুক্ত করলেন। সে সমস্ত মুনি ঋষিদের এবং যুধিষ্ঠিরকে প্রণাম করলেন। ভীম বলছেন, এই দাস ভালো করে প্রণাম কর যুধিষ্ঠির মহারাজ। তা যুধিষ্ঠির মহারাজ বলছেন, ভীম এমন বলতে নেই। তা বলছেন, তাহলে আপনি বলুন, ফুল আর চন্দন এনে ওকে পুজো করি। ভীমসেনের ক্রোধ তো বড় সাংঘাতিক, কেবল একমাত্র যদি শান্ত করতে পারেন তাহলে যুধিষ্ঠির মহারাজ, আর বাকি অর্জুন নকুল সহদেব তারা তো ছোট, রাগ হলে তুই মুই করে বলে তুই চুপ কর, তুই আমার থেকে বেশি বুঝিস, আমি বড়। কিন্তু যুধিষ্ঠির মহারাজের কাছে গেলে সেই সমস্ত আর চলে না। এবারে সে তো বড় একেবারে বিশ্রী দেখাচ্ছে। ভীমসেন বলছেন, তুই দাস স্বীকার কর। তা বলছেন যুধিষ্ঠির মহারাজ, হে সম্রাট আমি আপনাদের দাস। বলছেন, না না না, দাস টাস না, তুমি ভাই যাও, তবে তোমার কাছে অনুরোধ, এইভাবে পর স্ত্রী আর জন্য হরণ করো না, এ মহাপাপ। এমন বলছেন, না আমি আর করব না, যাও। ভীমসেন বলছেন, না না, কোথায় যাবে এখন, কাজ তো পুরো মিটুক, আপনি হচ্ছেন ধর্মরাজ, অপরাধ করেছে দ্রৌপদীর কাছে, আর আপনি যান বললে হবে, আমিও তো অল্প স্বল্প ধর্ম আপনার থেকে শিখেছি। এবারে দ্রৌপদী আসলো, তা দ্রৌপদীকে বলছে মানে এই দুষ্ট জয়দ্রথকে বলছে, এই জয়দ্রথ দ্রৌপদীকে প্রণাম কর, তুই তার দাস। তা হাত জোড় করে প্রণাম করছে। তা দ্রৌপদী তার মাথায় পাঁচটি টিক্কি দেখেছে, পাঁচটি টিক্কি দেখে ঈষৎ হেসে বলছে যে, হে বীরশ্রেষ্ঠ, হে গদাধারী, এবার ওকে মুক্ত করে দাও। তা বলছেন, না শোন, তুই যত রাজাদের মধ্যে মিশবি তাদেরকে কি বলবি পরিচয়, যে আমি যুধিষ্ঠির মহারাজের দাস, বলবি কি না? বলছেন, হ্যাঁ বল। এত অসম্মান করে যুধিষ্ঠির মহারাজ ভীমসেনের মানে মাথায় পিঠে হাত বুলিয়ে বলছেন, ভাই এবার ছেড়ে দাও, অনেক হয়েছে। এবারে তাকে ছেড়ে দিল। জয়দ্রথ অত্যন্ত লজ্জিত হয়ে মাথা নিচু করে চুপচাপ পাণ্ডবদের কাছ থেকে অপমানিত হয়ে ভীষণ দুঃখিত হয়ে সে আর রাজ্যে ফিরে গেল, সে হরিদ্বারে গেল। হরিদ্বারে তখন জঙ্গল, এখনই জঙ্গল, আর তখনের কথা দ্বাপর যুগে, সেটা ছিল তপস্যা স্থলী। এবারে সেই হরিদ্বারে গিয়ে সে ভয়ঙ্কর তপস্যায় রত, মহাদেবের তপস্যা আরম্ভ করলো ভগবান শঙ্করের। এবারে বহুদিন যখন হয়ে গেল, অকস্মাৎ সেই আশুতোষ ভগবান তিনি প্রসন্ন হয়ে মাতা উমার সঙ্গে সেখানে এসে উপস্থিত হলেন। বল শিব পার্বতী কি জয়। মহাদেব বললেন যে, হে বৎস, আমি তোমার তপস্যায় অতীব সন্তুষ্ট হয়েছি, তা তুমি আমার থেকে বর নাও। বলছেন, আমি কিছু বর চাই না, আমি এই বর চাই যে আমি সেই যুদ্ধে এই পঞ্চ পাণ্ডবকে যাতে হত্যা করতে পারি, এই বর আপনি আমাকে দিন। বলছেন, এ তো একেবারে অসম্ভব কথা। মহাদেব ভগবান বলছেন এ সম্ভবপর নয়। সেই পাণ্ডবগণকে তুমি কি করে মারবে? তুমি তাকে তাদের মারতেই পারবে না, পাণ্ডবদের যুদ্ধে কেউ হারাতেই পারবে না। আর বধ করা তো অনেক দূরের কথা, শুধুমাত্র আমি তোমাকে একটা বর দিতে পারি যে তুমি একদিন কেবল অর্জুন ছাড়া বাকি চার পাণ্ডবকে যুদ্ধ থেকে পিছু হটাতে পারবে একদিনের জন্য। এছাড়া আর কোনো বর দেওয়া সম্ভব নয়, কারণ অর্জুনের উপর তোমার কোনো জোর এজন্য চলবে না কারণ সে দেবতাদের প্রভু নরের অবতার, আর তিনি বদ্রিকাশ্রমে ভগবান নারায়ণের সঙ্গে বসে একসঙ্গে তপস্যা করেন। তিনি নরনারায়ণ ঋষি রূপে তারা প্রসিদ্ধ দুজন, আর বিশ্বে কেউই তাকে পরাস্ত করতে পারবে না। তিনি দেবতাদেরও অজেয়, দেবতারাও তাকে মানে পরাজয় করতে পারবে না। আর আমি তাকে পাশুপত নামক এক মহান দিব্যাস্ত্র প্রদান করেছি, সেই অস্ত্র বড় ভয়ঙ্কর, তার তুল্য অন্য কোনো অস্ত্র ত্রিভুবনে কোথাও নেই। আর তেমনি অর্জুন অন্য দেবতাদের কাছ থেকে স্বর্গে গিয়ে অলৌকিক অলৌকিক দিব্যাস্ত্র প্রাপ্ত হয়েছে, অতএব তাকে যুদ্ধে সাধারণ তুমি তো একজন পাপী নর, তাকে দেবতারা পর্যন্ত কিছু করতে পারবে না। আর ভগবান শ্রীবিষ্ণু ও দুষ্টের নাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণ রূপে যদুবংশে জন্ম নিয়েছেন। তিনি হচ্ছেন এই জগতের অনাদি অনন্ত অজয় এবং পরমেশ্বর, যার বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন অঙ্গে সুন্দর পীতবাস ধারণ করে শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের রূপে সর্বদা সেই অর্জুনকে রক্ষা করে থাকেন। তা সেই অনাদিরাদি গোবিন্দ যাকে সর্বদাই রক্ষা করে চলেছেন, তাকে কেউ পরাস্ত করতে পারে? কেউ কখনো পরাস্ত করতে তাকে পারবে না। এই বলে পার্বতী সহ ভগবান শঙ্কর সেখান থেকে অন্তরিত হলেন। বলল ভোলেনাথ ভগবান কি জয়। আর সেই অল্প বুদ্ধি সম্পন্ন রাজা জয়দ্রথ তিনি নিজ রাজ্যে ফিরে গেলেন, আর পাণ্ডবরা সেই কাম্যকবনেই বাস করতে থাকলেন। আর জনমেজয় মহারাজ তিনি জিজ্ঞাসা করলেন যে হে বৈশম্পায়ন মহামুনি, দ্রৌপদী এইভাবে অপহৃত হওয়ার পর মানুষের মধ্যে ইন্দ্রসম পরাক্রমশালী পাণ্ডবরা এত কষ্ট করার পরে আর কি করলেন? বৈশম্পায়ন ঋষি বললেন, হে রাজন, আমি যা বলছিলাম যে জয়দ্রথকে হারিয়ে তার কাছ থেকে দ্রৌপদীকে উদ্ধার করে ধর্মরাজ যুধিষ্ঠির সমবেত যে সমস্ত মুনি ঋষিবৃন্দ ব্রাহ্মণগণ ছিলেন, তাদের মধ্যে মার্কণ্ডেয় ঋষিও ছিলেন, তাই মার্কণ্ডেয় ঋষিকে লক্ষ্য করে তিনি বলছেন দুঃখের সঙ্গে যে হে ভগবান, আপনি ভূত ভবিষ্যৎ এবং বর্তমান সমস্ত কিছুই জানেন, আপনি ত্রিকালদর্শী, তা দেবর্ষিদের মধ্যে আপনি বিখ্যাত, আপনাকে আমি আমার এক মনের কথা জিজ্ঞাসা করতে চাই, আপনি দয়া করে তার নিরসন করুন। হে মহামুনি মার্কণ্ডেয়, সৌভাগ্যশালিনী দ্রুপদ নন্দিনী কুমারী দ্রৌপদী সেই যজ্ঞবেদী হতে উৎপন্ন হয়েছিলেন, তিনি যে গর্ভবাসের যে কষ্ট সে কষ্ট সহ্য করেননি, আপনা আপনি সেখান থেকে উৎপন্ন হয়েছিলেন, তা মহাত্মা পাণ্ডুর পুত্রবধী হওয়ারও তার এক গৌরব, তাই তিনি কখনো কোনো পাপ বা কখনো কোনো প্রকার নিন্দিত কর্মও করেন, তা ইনি ধর্মের তত্ত্ব জানেন এবং পালন করেন, ধার্মিকভাবে তিনি জীবনযাত্রা নির্বাহ করেন, তা সেই নারীকে পাপী জয়দ্রথ অপহরণ করল এবং অপমান তাকে দেখতে হলো, তা আত্মীয় স্বজনের থেকে দূর জঙ্গলে বাস করে আমরা নানাবিধ কষ্টে মানে দিনাতিপাত করেছি, তাই জিজ্ঞাসা করছি আমাদের মতো হতভাগ্য পুরুষ আপনি কি ইহজগতে কাউকে দেখেছেন? আমরা কত কষ্ট স্বীকার করে কোনো প্রকারে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি, আপনি আমাদের মতন মানে এত দুর্ভাগ্য জীব কি আর দেখেছেন? ঋষি মার্কণ্ডেয় বললেন, হে রাজন, শ্রীরামকেও বনবাস এবং স্ত্রী বিয়োগের মহা দুঃখ ভোগ করতে হয়েছে। তিনি ভগবান হয়েও তাকে সীতা মায়ের জন্য কত অন্বেষণ, বনে বনে কত বৎসর, 14 বৎসর ভ্রমণ করে অন্তিম সময়ে তিনি সেই রাবণের মায়াজাল ছাড়িয়ে মানে আশ্রম থেকে শ্রীরামের পত্নী সীতাকে অপহরণ করেছিলেন। আর তাকে উদ্ধার করার জন্য তিনি মানে যখন সীতাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল, তখন জটায়ু তাকে বাধা দেয়, রাবণ তাকে হত্যা করে। সেই জটায়ুর থেকে তিনি জানতে পারলেন ভগবান রামচন্দ্র ভাই লক্ষ্মণের সঙ্গে যে সীতাকে তারা অপহরণ করেছে। সেই রামচন্দ্র অনেক কষ্ট করে বনে বনে ভ্রমণ করে অন্তিম সময়ে হনুমানের সাহায্যে সুগ্রীবের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়। সুগ্রীব এবং বালির সঙ্গে দুই ভাই, তাদের মধ্যে বিরোধ ছিল। ভগবান বালিকে বধ করে সেই সুগ্রীবকে রাজ্য প্রদান করেন। তারই সাহায্যে তিনি সমস্ত বানর সেনা একত্রিত করে অন্তিম সময়ে হনুমানের শক্তিতে তিনি সীতামায়ের অন্বেষণ করতে পেরেছিলেন। তারপরে তিনি মানে সমস্ত বানর সেনাদের সঙ্গে এক অলৌকিক সেতু তৈরি করে সেই লঙ্কায় গিয়ে দুষ্ট রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেছিলেন। কত কষ্ট করেছিলেন! ধর্মাত্মা যুধিষ্ঠির বললেন, হে মহাত্মন, পুণ্যকর্মা সেই শ্রীরামের কথা এবং তার চরিত্র আমি বিস্তারিতভাবে জানতে চাই। আপনি তো অনেক সংক্ষেপে বললেন, আমি তার জন্ম, তার বংশ, তার বল পরাক্রম কেমন ছিল আমি তাও জানতে চাই। আর আমি আরও জানতে ইচ্ছা করি সেই রাবণ কার পুত্র ছিল এবং শ্রীরামের সঙ্গে তার শত্রুতা কেন ছিল। মহর্ষি মার্কণ্ডেয় বললেন, হে রাজন, তুমি অতি উত্তম প্রশ্ন করেছ, যা শ্রবণ করলে জন্ম জন্মান্তরের মনের মল দূরীভূত হয়। তিনি ইক্ষ্বাকুবংশে অজ নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন, তার পুত্র দশরথ। তিনি পবিত্র এবং অতি সুস্বভাব সম্পন্ন সাধ্যায়শীল ছিলেন। দশরথের 4 পুত্র রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। তারা 4 জনই ধর্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞানী। কৌশল্যা ছিলেন রামের মা, ভরতের মা ছিলেন কৈকেয়ী, আর সুমিত্রার 2 পুত্র লক্ষ্মণ ও শত্রুঘ্ন। বিদেহ দেশের রাজা জনকের কন্যা সীতা বিধাতা বোধহয় এই রামচন্দ্রের জন্যই তাকে সৃষ্টি করেছিলেন। তার রূপ, গুণ, তার সৌন্দর্যতা এবং তিনিও অজনী সম্ভবা। আর আমি তোমাকে রাম ও সীতার জন্মবৃত্তান্ত সংক্ষেপে জানালাম। তাহলে সীতাদেবীও অজনী সম্ভবা আর দ্রৌপদীও অজনী সম্ভবা। তা যে প্রসঙ্গ বলছেন সেটা মিল না হলে তো আর হয় না, তাই একেবারে সঠিক ঘটনাটি তিনি তুলে ধরলেন। এবারে রাবণের জন্মবৃত্তান্ত শোনো। সমস্ত জগৎ সৃষ্টিকারী স্বয়ম্ভু ব্রহ্মাজি, তিনি রাবণের পিতামহ, এবং পিতামহ পুলস্ত ছিলেন পরম প্রিয়তার মানস পুত্র। অগস্ত্য ঋষি হচ্ছেন ব্রহ্মাজির মানস পুত্র, এবং পুলস্তের পত্নীর নাম গৌ। তার বৈশ্রবণ নামে এক পুত্র ছিল। এই বৈশ্রবণ মানে এই ধনপতি কুবের। তা সে পিতাকে ছেড়ে পিতামহের সেবা করত, মানে ব্রহ্মাজির সেবা করত, পিতার সঙ্গে কোনো সম্পর্কই রাখত না। তা এতে পুলস্ত ঋষি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সে নিজের দেহে থেকে আরেকটি মানে পুরুষ তৈরি করলেন, মানে নিজেই আরেকটি শরীর ধারণ করলেন। এইভাবে অর্ধ শরীর থেকে রূপান্তরিত হয় পুলস্ত বিশ্রবা নামে বিখ্যাত হলেন। এই পুলস্ত ঋষির আরেকটা শরীর তিনি তৈরি করলেন, সেটা হচ্ছে বিশ্রবা। এবারে তিনি সর্বদাই বৈশ্রবণের উপরে ক্রুদ্ধ হয়ে থাকতেন, মানে নিজ পুত্র কুবেরের উপরে সে কখনোই সন্তুষ্ট না, ক্রোধিত হয়ে থাক। আমার পুত্র আমার সেবা না করে তার ঠাকুর দাদার মানে পিতামহের সেবা করে, এটাই তার ক্রোধ। কিন্তু ব্রহ্মা কুবেরের উপরে অত্যন্ত প্রসন্ন, তাই তিনি তাকে অমর বর প্রদান করেন। ব্রহ্মাজি কুবেরকে অমর বর প্রদান করলেন তার স্বভাব তার সেবায় সন্তুষ্ট হয়ে। তা ধনের প্রভু এবং লোকপাল নিযুক্ত করেন এবং মহাদেবের সঙ্গে এই মানে ব্রহ্মাজির কৃপায় মহাদেবের সঙ্গে কুবেরের একেবারে মানে আপন মিত্র হয়েও বন্ধুত্ব স্থাপনা হল এবং নলকুবের নামক তার পুত্র প্রদান করেন ব্রহ্মাজি। তিনি রাক্ষসপূর্ণ লঙ্কাকে কুবেরের রাজধানী করেন, এই লঙ্কা সেটা কুবেরেরই ছিল, এবং সেখানে ইচ্ছা অনুযায়ী বিচরণের জন্য পুষ্পক নামে এক বিমান অর্পণ করেন ব্রহ্মাজি। সেই বিমান দেবতারাই ব্যবহার করেন, মনের গতিতে চলে সেই বিমান। আর এছাড়া তিনি কুবেরকে যক্ষদের প্রভু করে রাজরাজ উপাধি প্রদান করলেন। আর পুলস্তের ঋষির অর্ধদেহ যে বিশ্রবা, সেই বিশ্রবা নামে মুনি প্রকটিত হয়েছিলেন, তিনি কুবেরকে কুপিত দৃষ্টিতে দেখ। তা একবার রাক্ষসদের প্রভু কুবের যখন পূর্ণরূপে জানতে পারলেন তার পিতা তার প্রতি ভীষণভাবে ক্রোধিত হয়ে থাকে, মানে সময় পেলে পিতা পুত্রের অনিষ্ট করবে এই প্রকার ভাব ছিল। তা একবার তাকে সন্তুষ্ট করার জন্য তিনি তিনজন রাক্ষসী কন্যাকে বিষ্ণুবা মানে পিতার নিকটে প্রেরণ করলেন। তারা রূপে যেমন গুণে তেমন সব দিক থেকে তাদের পারদর্শিতা ছিল, তাই তিনজন কন্যা তারা সুন্দরী এবং নৃত্য গীত পটীয়সীও ছিলেন। তিনজন কন্যাই এই বিশ্রবাকে চাইতেন, তাই তিনজনকে প্রেরণ করলেন, তাদেরকে সন্তুষ্ট করলেন নিজ নিজ বুদ্ধি দ্বারা বিশ্রবা মুনিকে। তা তাদের নাম পুষ্পোৎকটা রাকা এবং মালিনী। তা মুনি তাদের সেবায় সন্তুষ্ট হয়ে প্রত্যেককে লোকপালের ন্যায় মহাপরাক্রমশালী পুত্র প্রদান করলেন। কেমন? এই পুষ্পোৎকটা দুই পুত্র জন্মায় রাবণ এবং কুম্ভকর্ণ, আর পৃথিবীতে তাদের ন্যায় বলশালী আর কেউ ছিল না। আর মালিনী নামক যে রাক্ষসী কন্যা তার এক পুত্র জন্মায়, সে হচ্ছে বিভীষণ। তিনি পরম ধার্মিক মহাজ্ঞানী, কখনো তার মন অধর্মে রুচি হতো না। আর রাকার গর্ভে এক পুত্র এক কন্যা জন্ম নেয়, যে পুত্র জন্ম নেয় তার নাম হচ্ছে খর, আর যে কন্যা জন্ম নেয় তার নাম হচ্ছে সুপর্ণাখা। আর এদের মধ্যে বিভীষণ সব থেকে সুন্দর ভাগ্যবান ধর্মরক্ষক এবং সৎকর্মকুশল ছিলেন। আর সর্বজ্যেষ্ঠ রাবণ তার 10টি মুখ ছিল, আর উৎসাহ বল পরাক্রমে তিনি মহান ছিলেন। আর কুম্ভকর্ণ তার শরীর এত বিশাল ছিল যে তার থেকে বড় তখনকার দিনে আর কেউ ছিল না, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ শরীর। আর তিনি মায়াবী এবং রণদক্ষ ছিলেন এবং ভীষণ দর্শন ছিল তার চেহারা। ঠিক তদনুরূপ খর ছিলেন ধনুর্বিদ্যায় অত্যন্ত পরাক্রমী, তিনি মাংস ছাড়া অন্য কোনো শাক সবজি তরকারি কিছু খেতই না, কাঁচা মাংস তার দরকার, তাও মানুষের। আর সে ছিল ব্রাহ্মণ দেশী এই খর। আর সুপর্ণকা আকৃতিতে বড় ভয়ঙ্কর ছিল, এই সুপর্ণকা সে তো মায়াবী দানবী, সে আকাশে উঠতে পারে, বিভিন্ন প্রকার শরীর পরিগ্রহ করতে পারে। তার কাজ ছিল মুনি ঋষিগণ যেখানে তপস্যা করত সেখানে উড়ে গিয়ে বড় জীব বের করে আর বড় বড় দাঁতগুলো দেখিয়ে সেই মুনি ঋষিদের ভয় দেখিয়ে তাদের সেখান থেকে মানে তাড়িয়ে দিত, এটাই তার আনন্দের বিষয় ছিল। কিন্তু মহাসমৃদ্ধিযুক্ত হয়ে কুবের একদিন তার